Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলা ভাষা ও সংস্কৃতির বর্তমান স্বরূপ, আর সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শতরূপা। একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। যেমনটি একটু আগেই শ্রোতারা শুনেছেন যে আমাদের আজকের কলিন শোর বিষয় হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির বর্তমান স্বরূপ। এ সম্পর্কে প্রশ্ন করতে চাইলে আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে এই নম্বরে ফোন করুন 2026193062। আমরা ভয়েস অফ আমেরিকার ফেসবুকেও আপনাদের প্রশ্ন নিচ্ছি। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ঢাকা থেকে বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন ঢাকা থেকেই বাংলা একাডেমির সাবেক পরিচালক, বিশিষ্ট গবেষক ও বর্তমানে নজরুল একাডেমির নজরুল ইনস্টিটিউটের পরিচালক জনাব রশিদ হায়দার। জনাব রশিদ হায়দার, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
এবং কলকাতা থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বর্তমানে সংস্কৃতির অধ্যাপক ডক্টর করুণা সিন্ধু দাস। অধ্যাপক করুণা সিন্ধু দাস, আপনাকেও স্বাগত।
নমস্কার।
নমস্কার। আমাদের আজকের বিষয় যেটি বলছিলাম যে বাংলা ভাষা ও সংস্কৃতির বর্তমান স্বরূপ, 62 বছর হয়ে গেল একুশের আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, এবং তারপর ভাষা এগিয়েছে অনেক দূর, অনেক নতুন নতুন শব্দ এসেছে, অনেক বিভিন্ন মাত্রা হয়েছে ভাষা এবং সংস্কৃতি দুটোরই, যেটার বাধা ছিল এক সময়। কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠেছে যে আজকে আমরা যে নানাবিধ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছি, কেবলমাত্র বই লেখা নয়, বরঞ্চ আজকে ব্লগ আছে, পত্রপত্রিকাগুলো ওয়েবসাইটে আসছে, ফেসবুক আছে, টুইটার আছে, সব কিছু মিলিয়ে ভাষা, এবং তারপরে টেলিভিশনে প্রভাব আছে, বিদেশি ভাষার প্রভাব আছে, এই সব কিছু মিলিয়ে এখন বাংলা ভাষা এবং সংস্কৃতির বর্তমান স্বরূপ কী, এ সম্পর্কে শ্রোতারা প্রশ্ন করবেন এবং আমাদের সম্মানিত প্যানেলিস্টরা জবাব দেবেন। শ্রোতাদের কাছে সবিনয় অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্যে, আর যেহেতু আমাদের সময় সীমিত, আমি প্যানেলিস্টদের কাছেও সবিনয় অনুরোধ করব উত্তরের পুনরাবৃত্তি না ঘটিয়ে মোটামুটিভাবে সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করতে। আমি জানি বিষয়টি অত্যন্ত বিস্তৃত, তারপরও আমাদের প্রথম প্রশ্নকর্তা দেখছি ঢাকা থেকে সাবরিনা। হ্যালো।
হ্যালো, আমি সাবরিনা বলছি ঢাকা থেকে। ধন্যবাদ। আজকের আলোচকদের কাছে আমার প্রশ্নটি এরকম, বর্তমানে গণমাধ্যমে বিভিন্ন নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন উপর্যুপুরি আমাদের সাহিত্যে যে এক ধরনের বিকৃত মিশ্র বাংলা ভাষার প্রচলন হয়েছে, যাকে তারা বর্তমান সময়ে নাগরিক ভাষা হিসেবে আখ্যায়িত করছেন, যার ব্যবহার উত্তরোত্তর বেড়েই চলেছে, এর প্রতিকারের কোনো উপায় আছে কি, এবং এর কারণ হিসেবে আমরা কি শুদ্ধ বাংলা ভাষা চর্চার অভাবকেই দায়ী করব না?
ধন্যবাদ সাবরিনা। ঢাকা থেকে আরেকজন অপেক্ষা করছেন, তার প্রশ্নটিও নিয়ে নিই, একসঙ্গেই যাব আমাদের প্যানেলিস্টের কাছে। ঢাকা থেকে এশা, হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে এসা বলছি। আজকের এই অনুষ্ঠানে আমার একটি প্রশ্ন আছে। আমাদের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে ছিল আসলে বাংলা নাটকগুলো, বিভিন্ন গল্প থেকে বা উপন্যাস থেকে যে নাটকগুলো বিভিন্ন সময় আমরা দেখতাম, বাট ইদানিং আসলে এই নাটকগুলোরও যে বিবর্তনগুলো হচ্ছে সেগুলো আসলে দেশি সংস্কৃতি, বলতে গেলে পার্শ্ববর্তী দেশ ভারতীয় সংস্কৃতির প্রভাবে যে নাটকগুলো হচ্ছে, যে কারণে আসলে সংস্কৃতির ক্ষেত্রে আমার মনে হয় যে এই কিছু জিনিস যেটা আমাদের থাকার কথা সেভাবে উঠে আসছে না। এখন মানুষ আসলে টিভি মিডিয়ার সাথেই বেশিরভাগ সময়টা কাটায়, তাই এগুলোর মাধ্যমে আসলে আমাদের সাহিত্যকে কিভাবে আরো তুলে ধরা যায়, বা আমাদের বিভিন্ন সাহিত্যের যে উপন্যাস বা গল্প বা যেভাবে চিরাচরিত বাংলাদেশি সংস্কৃতি আছে সেটাকে তুলে ধরা যায়, এটার ব্যাপারে আসলে তাদেরকে কিভাবে তাদের মনোযোগটা আনা যায় সেটা নিয়ে প্রশ্নটা করতে চাচ্ছি।
ধন্যবাদ সাবরিনা এবং এশা, দুজনেরই উদ্বেগ ছিল নাটকের ভাষা বিষয় নিয়ে, নাগরিক ভাষা বনাম শুদ্ধ ভাষা। আমি প্রথমেই অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের কাছে যাচ্ছি।
হ্যাঁ, দুজনের উদ্বেগের সঙ্গে আমি আসলে একমত।
কারণ আমাদের তো ভাষার পরিবর্তন হচ্ছে। তবে প্রথমেই বলে রাখা ভালো, কোনো ভাষাই একেবারে একটা জায়গায় স্থির থাকে না। আর সংস্কৃতির একটা পরিচয় হচ্ছে তার পরিবর্তনশীলতা। সংস্কৃতি মানে হচ্ছে চর্চিত একটা রূপের বিষয়। যত বেশি চর্চা হবে তত সেই চর্চিত রূপটি উঠে আসবে, একটু নিকর্ষিত রূপ আসবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু অনেক সময় যেটি হয় যে আমাদের সময়ে, আপনি শুরুতেই যেমনটি বললেন যে আমাদের দৃশ্য মাধ্যমের প্রভাবে আমাদের সংস্কৃতির ভিতর যে পণ্যায়ন শুরু হয়েছে তার প্রভাবে এবং বিদেশি ভাষার অনুপ্রবেশের কারণে বাংলা ভাষার দুর্বলতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এমন একটা অবস্থা আমরা পৌঁছেছি যে আমরা ক্রিয়াপদ বিসর্জন দিতে বসেছি, আমরা পাঠান না বলে বলছি সেন্ড করুন। এটি হচ্ছে আমাদের অসচেতনতা থেকে, আমাদের শিক্ষার অভাব থেকে, আমাদের ভাষার প্রতি আমাদের যে ভালোবাসা সেটি শুধু আবেগ সর্বস্ব হয়ে পড়েছে বলে, তার পিছনে যুক্তি, তার পিছনে চর্চা, তার পিছনে নিষ্ঠা, তার পিছনে বিনিয়োগ, এই বিষয়গুলির অভাবের কারণে হচ্ছে। তবে আমি মনে করি যে নাটকের ভাষা যেটি এসা বললেন সেটি আসলেই তো পরিবর্তনশীল। কারণ তিনি কোন কোন মাধ্যমে নাটকের কথা বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি,
যদি টেলিভিশনের কথাই মূলত বলছিলেন,
টেলিভিশনের কথা বলছি, কিন্তু টেলিভিশনটাকে আমি খুব গুরুত্ব দিই না। প্রথমত টেলিভিশন হচ্ছে উপরিতল সর্বস্ব, এটি পণ্য সংস্কৃতির একটি বাহন, তাৎক্ষণিকতার একটি প্রসার ঘটায় বটে, এটি দীর্ঘস্থায়ী কোনো প্রভাব মানুষের উপর রাখবে সেটি আমি বিশ্বাস করি না। ফলে এই এই টেলিভিশনের নাটক নিয়ে আমি খুব চিন্তিত নই, আমি বরঞ্চ ভাবি যে আমাদের মঞ্চ নাটকের যে বিবর্তন হচ্ছে সেটি খুব ইতিবাচক, এবং মঞ্চ নাটকের প্রভাবটাই আমাদের সমাজের বেশি পড়া উচিত। যদিও আমরা ওই নাটক দেখা থেকে সরে গিয়ে টেলিভিশন দেখছি সেটি চটকদার একটা বিষয় বলে, তবে আমার মনে হয় পৃথিবীর অনেকখানি টেলিভিশন থেকে মানুষ সরে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে টেলিভিশনের ব্যাপক প্রচলন ছিল এক সময়, সেখানে একটা পরিসংখ্যান আমাদের জানাচ্ছে যে অনেক বাড়িতে টেলিভিশন এখন আর কেউ দেখছে না। ইন্টারনেটের প্রভাবটা বাড়ছে, কিন্তু ইন্টারনেটে একই সঙ্গে জ্ঞান চর্চাও করা যায়। ফলে জ্ঞান চর্চার পথ যদি আমরা উন্মোচন করতে পারি তাহলে ভাষার বিকৃতি আমরা হয়তো ঠেকাতে পারবো। শেষ কথা হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এই দুটো সংস্থাকে অত্যন্ত যত্নের সঙ্গে ভাষাকে লালন করতে হবে।
জনাব রশিদ হায়দার,
ভাষা লালন করা হয় আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে করা হয় তাহলে সেখানে সমস্যা হওয়ার কোনো কারণ আমি দেখছি না।
জনাব রশিদ হায়দার
শুনছি,
বলুন।
হ্যাঁ,
এই এই বিষয়টির উপর আপনার কিছু বলার আছে?
না, ভাষা যতভাবে ব্যবহার করা যায়, এই যে টেলিভিশনের যে প্রসঙ্গটা এলো আর কি, যে ভাষার ব্যবহারে এক ধরনের অপব্যবহার হচ্ছে, বিকৃতি হচ্ছে, এটা যেমন সত্য কথা, তেমনি ভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো, এই প্রত্যেকটি আঞ্চলিক ভাষার একটা নিজস্বতা আছে, বৈশিষ্ট্য আছে, প্রাণ আছে, তাতে এক একটা অঞ্চলের চিত্র ফুটে ওঠে। আমাদের প্রমিত বাংলা যেটা আছে সেটা তো আমরা ব্যবহার করছি লেখার ক্ষেত্রেও, এবং অনেক সময় আমরা আঞ্চলিক ভাষাও যে ব্যবহার করে থাকি তাতে আমি মনে করি যে লেখা সমৃদ্ধ হচ্ছে, আমাদের গদ্যটা আরো বেশি প্রাণ পাচ্ছে, এবং গদ্যের কি ফসলটা জনগণের কাছে আরো ভালোভাবে পৌঁছচ্ছে এটা আমার ধারণায়। কারণ ভাষার যে মানে বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান থেকে আমরা উদাহরণ হিসেবে যদি নিই, দেখব যে কয়েক লক্ষ ভাষার আঞ্চলিক ভাষা আছে, সেইগুলো তো আমাদের দেশের মানুষটাই ব্যবহার করছে। সাথে সাথে এই যে শান্তিপুরী ভাষা, যে ভাষাকে আমরা কেন্দ্র করে সাহিত্য রচনা করি, সে ভাষাটাও ব্যবহার করা হচ্ছে। কিন্তু আঞ্চলিক ভাষাটাকে আমি একেবারে বাদ দিতে চাই না, কারণ ওই ভাষাটাই আমাদের দেশের মানুষের চরিত্রের চারিত্র সবকিছু এগুলো সমুন্নত রাখছে, এবং এগুলো ব্যবহার করা এবং এর উপযোগিতা সম্পর্কে আমি মনে করি যেটা ব্যবহার থাকা উচিত। তবে সেগুলো যেন কখনোই এই শালীনতা কিংবা অমার্জিত রূপে ব্যবহৃত না হয়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত।
আসলে সাবরিনার প্রশ্ন ঠিক আঞ্চলিক ভাষা বিষয়ক ছিল না, তার প্রশ্ন ছিল যে এক ধরনের মিশ্র নাগরিক ভাষা ঢাকার টেলিভিশন নাটকগুলোতে লক্ষ্য করা যাচ্ছে, যেটা হয়তো বিশেষ কোনো অঞ্চলের নয়, আবার অনেকগুলো অঞ্চলের মিশে এক ধরনের ঢাকার নিজস্ব একটা ভাষা হয়ে উঠেছে।
মিশ্র যে ভাষার যে কথাটা সাবরিনা যেটা বলেছেন আর কি, সেটা মিশ্র ভাষায় এগুলো চমক সৃষ্টি করার জন্য আমাদের এখানে যে ধরা যাক যে টেলিভিশন নাটকটার কথা যদি বলি আমি, যে এক ধরনের চমক সৃষ্টি করে এই দর্শক টানা, তাদেরকে চমৎকৃত করা, কিন্তু এগুলো বেশি দিন টিকবে না। কারণ যে কোনো চমক চটকের একটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হয় ঠিকই, একটা ঔজ্জ্বল্য থাকে ঠিকই, কিন্তু পরে এটা আর ধোপে টেকে না। এটি হচ্ছে আমার কথা।
অধ্যাপক করুণা সিন্ধু দাস, যে প্রশ্নটা করা হলো আসলে যে নাটক বিষয়ে, যদিও এটা ঢাকা কেন্দ্রিক প্রশ্ন কিন্তু বাংলা ভাষা কেন্দ্রিক প্রশ্ন, আপনার কি মন্তব্য?
আমার বক্তব্য হচ্ছে যে নগরের মধ্যে মানুষ সাধারণভাবে একটু বহুভাষিক পরিবেশের মধ্যে চলাফেরা করতে অভ্যস্ত হয়ে পড়েন, এবং যে কারণে অনেক সময় হতে পারে যে তিনি একাধিক ভাষার মধ্যে ভাব প্রকাশ করতে হচ্ছে বলে নিজের ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ সম্ভার কি একটু বিশেষ বাক রীতি এগুলো সংগ্রহ করে ফেলছেন, এটা হতেই পারে এবং এটা স্বাভাবিক। খুব আমাদের লক্ষ্য করতে হবে যে আমি নাটকের সংলাপ ব্যবহারের সময় যে চরিত্রকে উপস্থিত করছি তার স্বাভাবিকত্ব রক্ষা হচ্ছে কিনা। যদি ইচ্ছা করে আমি একটা খিচুড়ি বাংলা তৈরি করবার চেষ্টা করি এবং বিশেষ বিশেষ চরিত্রে মুখ দিয়ে সেটা ব্যবহার করি যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, সেটি হবে অত্যন্ত অন্যায় কাজ। কিন্তু বলাই বাহুল্য যে চরিত্র অনুযায়ী সেটা হবে, যদি কোনো কোনো বিশেষ অঞ্চলের চরিত্রকে আমি নাটকে উপস্থিত করি সেই অঞ্চলের উপভাষিক যে বৈশিষ্ট্য সেটা খুব সচেতন ভাবে মনে রেখে তার গৌরব এবং মর্যাদা রক্ষা করেই যেন আমি নাটকের সংলাপে তা ব্যবহার করি। এ না হলে ওই যেটা আগে আলোচক বললেন যে চটক সৃষ্টি করার জন্য চমক দেওয়ার জন্য বাক ব্যবহার, এটি বলাই বাহুল্য, আমিও বলছি এটা ঠিক না।
আমাদের আরেকজন শ্রোতা অপেক্ষা করছেন পার্বতীপুর থেকে, পারুল রায়। হ্যালো।
হ্যালো, আমি পারুল বলছি বাংলাদেশ থেকে, আমি থাকি দিনাজপুর পার্বতীপুরে। বাংলা সাহিত্যের দিক পালরা আর নেই, তাই স্বভাবতই বাংলা ভাষা ও সমস্যার সম্মুখীন, যেমন পরিভাষার সমস্যা, বানানের সমস্যা ইত্যাদি। আপনারা কি মনে করেন বানানের ক্ষেত্রে আগের প্রচলিত নিয়মই অনুসরণ করা ভালো না এর সংস্কার প্রয়োজন? বাংলা সংস্কৃতি কি অতীতকে আঁকড়ে ধরে থাকবে নাকি বিদেশি সংস্কৃতির সাথে মিশে একে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? আপনাদের অভিমত কি? যেসব শব্দ বাংলা থেকে ইংরেজি করা একেবারেই সম্ভব না সেগুলো শব্দ বা পরিভাষাকে ইংরেজিতেই বলা ভালো নাকি বাংলায় রূপান্তর বা বাংলা পরিভাষা তৈরি করতে হবে? আপনাদের অভিমত দিবেন কি?
ধন্যবাদ পারুল রায়, আপনার এক গুচ্ছ প্রশ্ন ছিল। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
হ্যাঁ, পারুল রায় পরিভাষার বিষয়টি তুলেছেন, প্রসঙ্গ বানানের বিষয়ে প্রসঙ্গ তুলেছেন। তিনি একটা কথা বলেছেন যে আমরা কি বিদেশি সংস্কৃতির সঙ্গে মিশে নতুন করে আমাদের সংস্কৃতিকে নির্মাণ করব। আমার মনে হয় আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকবো না, সেটা তো নিশ্চিত। কারণ অতীতকে আঁকড়ে ধরা, অতীতমুখীনতা কোনো সংস্কৃতির সুস্থ লক্ষণ নয়। সংস্কৃতি, আমি একটু আগে বলেছি, একটি বহমান বিষয়, প্রবহমান একটা স্রোত, এবং সেটি সামনের দিকে এগিয়ে যায় এবং তাতে অনেক নতুন শব্দ, পদ ইত্যাদি যুক্ত হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানে যখন আমরা পরিভাষা নির্মাণে একটু খামখেয়ালির পরিচয় দেই, যে ইংরেজির খুব সুন্দর বাংলা বর্তমান তাকে আমরা ব্যবহার না করে ওই ইংরেজি শব্দটা ব্যবহার করে ফেলি। আবার ইংরেজি বা যে কোনো ভাষা থেকে গ্রহণে কোনো আপত্তি নেই। আমরা বাংলা ভাষার দিকে তাকালে দেখবো যে সেখানে আরবি ফার্সি শব্দই প্রায় 10,000 মতো আছে, আর অন্যান্য শব্দের কথা বাদ দিন, আমি যে হরতাল শব্দটি আমাদের জীবনে চলে আসছে সেটি গুজরাটি শব্দ, তো সেরকম শব্দ তো আসবে। এতদিন পর্যন্ত একটা নিয়ম হচ্ছে, বা নিয়ম না বলে বলা যায় একটা ধারা, যে বিশেষ্যকে আমরা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারি, কারণ বিশিষ্ট একটা বিশেষ্য হচ্ছে একটা যে কোনো বস্তুর নাম, সেই বস্তুটা যদি আমাদের না হয়, টেলিফোন আমাদের ছিল না, আমরা টেলিফোন ব্যবহার করছি, কিন্তু ক্রিয়াপদকে যেন আমরা জলাঞ্জলি না দিই সেটা বুঝতে হবে আমাদের। বিশেষণ তো আমাদের আছে, বিশেষণ কেন আমরা এত বাইরে থেকে নিয়ে আসবো? আর অনুপ্রবেশ ঘটিয়ে ভাষার আমাদের নিজস্ব মৌলিক ছন্দ যদি নষ্ট করে ফেলি আমাদের ভাষার, তাহলে সেটি খুব বিপজ্জনক হবে আমাদের জন্য। তো আমি আবারও বলছি যে বিদেশি সংস্কৃতি আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু আমাদের বাংলা ভাষার সঙ্গে মিশিয়ে জগা খিচুড়ি তৈরি করার আমি একেবারে বিপরীতে।
জনাব রশিদ হায়দার।
হ্যাঁ, আমার কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলামের সঙ্গে আমি একমত পোষণ করি যে আমার ভাষার বৈশিষ্ট্যকে আমি কখনোই বিসর্জন দেব না, কিন্তু প্রয়োজনে এই বিদেশি ভাষার শব্দ এখন মানে কি বলবো আকাশ সংস্কৃতির কারণে কিংবা এই যে কি বলবো বিজ্ঞানের যে অকল্পনীয় যে সমৃদ্ধি উৎকর্ষ ঘটেছে তার বাইরে তো আমরা নই, তা থেকে আমাদের বিষয়াদি নিতেই হবে নিচ্ছিও, এবং প্রয়োজনে আমাদের মতো করে ব্যবহার করতে করতে সেটা একটা পর্যায়ে মনে হয় সেটাকে আর অত এই ইংরেজি অথবা ফরাসি অথবা জার্মান যাই বলি না কেন সেটা সেই চেহারায় আর থাকবে না। সেজন্যই যত বিদেশি ভাষা আমাদের মধ্যে আসে আসুক, আমরা স্বাগত জানাই। আবার আমাদের ভাষা যেমন সৈয়দ মঞ্জুর বললেন যে হরতাল শব্দটার কথাটা বললেন, তেমনি আমাদের গ্যাঞ্জাম শব্দটি এটা কিন্তু একান্তই বাংলাদেশের নিজস্ব একটা আঞ্চলিক শব্দ, কিন্তু এই শব্দটিও কিন্তু বিদেশে চলে গেছে। আড্ডা শব্দটি কিন্তু বিদেশে চলে গেছে। এরকম এই দেয়া আর নেয়া এটার মধ্যে দিয়েই ভাষার সমৃদ্ধি ঘটে। আর আমরা তো সেই সমস্ত উদাহরণ বলে যেতে পারি না যে সংস্কৃত যে ভাষাটি সেটা একটা রক্ষণশীল ভাষা বলে আজকে তার ব্যবহারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রায় নেই বললেই চলে। এই দেয়া নেয়া নেয়া দেয়া এটা না হলে ভাষা গতিশীল হবে না, এবং বলবাহুল্য এক সময় মারা যাবে। কিন্তু বাংলা ভাষার যে নিজস্ব একটা শক্তি আছে বলেই এই উপমহাদেশেই অন্যতম শ্রেষ্ঠ ভাষা হিসেবে সমৃদ্ধ ভাষা হিসেবে আজ প্রতিষ্ঠিত। আরো বড় কথা যে এই ভাষার কবি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
হ্যাঁ, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আবার চট করে আমি অধ্যাপক করুণাসিন্ধু দাসের কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইব। উনি বানান এবং পরিভাষা সংক্রান্ত প্রশ্ন করেছিলেন পারুল রায়।
হ্যাঁ, আমি বানানের দিকটা বলছি।
বলুন।
আমাদের কয়েকশো বছরের বাংলা ভাষা লেখার ইতিহাস যদি লক্ষ্য করে দেখি, একটা সময় ছিল মধ্যযুগে যখন আমি যেমন মুখে উচ্চারণ করছি ঠিক তেমন করে বানানটা লিখছি, এবং বলাই বাহুল্য যেহেতু আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে উচ্চারণেরও পার্থক্য থাকে, ওই জন্য লেখার ভেতরে ঠিক যেমন আজকে মানে টেপ রেকর্ডারে রেকর্ড করলে যেরকম যা মুখে বলছি সেটি রক্ষিত হচ্ছে, সেরকম ভাবে লেখার বানানের মধ্যে সেটা রক্ষিত হতো। কিন্তু বলাই বাহুল্য সেটা আমি বলবো সেটা আজকে সেই কথাটা বলতে যাওয়া কিন্তু দুঃসাহস হবে, এবং আমরা লক্ষ্য করেছি যে একটি শৃঙ্খলা আনবার জন্যে একটি ঐক্য প্রতিষ্ঠা করার জন্যে বিশ্ববিদ্যালয় স্তরে নানান জায়গায় পরবর্তীকালে দুই দেশের বাংলা একাডেমি ইত্যাদিতে একটা জায়গায় আমরা পৌঁছেবার চেষ্টা করেছি। আমি বলবো যে জটিলতা বর্জন করা অত্যন্ত প্রয়োজন, এবং সেই কাজে ভাষা বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে এবং গবেষণার মধ্য দিয়ে যে সিদ্ধান্তে পৌঁছানো যায় তাকে বরণ করা দরকার। আমরা এখন আর কেউ সূর্যবানার লেখার জন্য জফলা জহের জফলা এরকম ভাবে ভাবতে পারি না, অথচ একটু পিছিয়ে গেলেই দেখতে পাবো এরকম বানান সব আছে, যেখানে বিকল্প এবং যেখানে সংক্ষেপ সেই সংক্ষেপের দিকেই এখন আমাদের প্রবণতা, এবং আমি বলি এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত প্রবণতা, তাকে আমাদের স্বাগত জানানোর প্রয়োজন আছে।
হ্যাঁ, নিশ্চয়ই। এ পর্যায়ে আমি শ্রোতাদের জানিয়ে রাখি যে আমাদের এই কলিন শো হ্যালো ওয়াশিংটন প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যেমনটি আমি অনুরোধ করেছি আমাদের উত্তর প্রশ্ন সবটাই যদি আমরা একটু সংক্ষিপ্ত রাখি তাহলে আমরা অনেকগুলো শ্রোতার প্রশ্নের উত্তর দিতে পারব। মন্ট্রিয়াল থেকে অদিতি। হ্যালো।
হ্যালো, আমি অদিতি বলছি মন্ট্রিয়াল থেকে। ভাষা নিয়ে বর্তমানে একটি ভয়াবহ চিত্র আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আমাদের দেশে হিন্দি চলচ্চিত্র, ধারাবাহিক নাটক এবং বাচ্চাদের কার্টুনের অবাধ প্রচারের কথা সবাই কম বেশি জানি। এর নেতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে। বাচ্চারা খুব অল্প বয়স থেকে বাংলা পরিবর্তে হিন্দি এক্সপ্রেশন ব্যবহার করছে। অন্যদিকে সমাজের তথাকথিত উঁচু শ্রেণীর ইংলিশ মিডিয়ামে পড়ুয়া সন্তানদের কাছ থেকেও শুদ্ধ পরিশীলিত বাংলা তেমন একটা শোনা যায় না। এইভাবে ভিনদেশি ভাষা ও সংস্কৃতির আগ্রাসন চলতে থাকলে বাংলার জন্য এটা কোনো হুমকি বলে কি আপনাদের মনে হয়? আমাদের সমাজবিদরা বা এই ব্যাপারে কি ভাবছেন? ধন্যবাদ।
ধন্যবাদ অদিতি। আপনাকে ঢাকা থেকে আরেকজন শ্রোতা আছেন, নাজমুল সাদাত। হ্যালো,
রাফি মোহাম্মদ নাজমুল সাদাত ঢাকা থেকে বলছি। বাংলা ভাষার জন্য বাঙালিদের বিশেষ করে 1952 সালে ছাত্র সমাজের যে আত্মত্যাগ, তা ওই সময়ে ভাষা আন্দোলনকে যেমন সফল করেছে, তেমনি পরবর্তীতে আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই আন্দোলনের স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমনটি 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করা হয়েছে, সারা বিশ্বে সেটা উদযাপিত হয়। আমার প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার জন্য সেই আত্মত্যাগকে কেন বর্তমানে বাংলাদেশেই ইংরেজি, হিন্দি ইত্যাদি বিদেশি ভাষা সংস্কৃতির কাছে বিসর্জন দেয়া হচ্ছে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষা নিয়েই আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আবার এই দেশেই দেখা যাচ্ছে যে ইংরেজি, হিন্দি অনেক চ্যানেল দেখানো হয়, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বাংলা ভাষাভাষীরা বসবাস করেন, সেসব জায়গায় বাংলাদেশি চ্যানেলগুলো দেখানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় না কেন? ধন্যবাদ।
ধন্যবাদ। ঢাকা থেকে আরেকজন আছেন, শাম্মি। হ্যালো।
হ্যালো, আমি শাম্মি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমাদের ভাষা সংস্কৃতি আজ অনেকটাই ঝুঁকির মুখে আছে, তো আমাদের এই বিদেশি অপসংস্কৃতি থেকে মুক্তি পেতে পারি আমরা কিভাবে? ধন্যবাদ।
কলকাতা থেকে রয়েছেন জয়কুমার দে। হ্যালো।
আমি জয়কুমার দে বলছি, বর্ধমান বনপাস থেকে। বাংলা ভাষা সংস্কৃতি যে আমাদের দুই বাংলার একটা মিলনের যোগসূত্র, সেটা ওপার বাংলায় যতটা বিকশিত হচ্ছে, এপার বাংলা এখনো সেটা বিকশিত হচ্ছে না। এখানে বিশেষ করে হিন্দি সাম্রাজ্যবাদীদের চাপ এবং বেসরকারি উদ্যোগে ইংরেজি প্রসারের জন্য স্কুলগুলোতে বিশেষ করে বাংলা ভাষার সার্বিক মান উন্নয়ন ব্যাহত হচ্ছে। বাংলা ভাষার স্বার্থে যে উদ্যোগ বাংলাদেশের প্রশাসন নিচ্ছে, পশ্চিমবঙ্গের প্রশাসন সেইভাবে নিতে পারছে না কেন? কি তার প্রতিবন্ধকতা?
বর্ধমান থেকে জয়কুমার দে বলছিলেন। আমরা পশ্চিমবঙ্গে প্রসঙ্গে একটু পরেই যাব, সেখানেও হিন্দির প্রভাব প্রসঙ্গ, সেটি যেহেতু ভারতের অংশ সেটি আলাদা দেশ। বাংলাদেশে হিন্দির প্রভাব, হিন্দি নাটকের প্রভাব, হিন্দি ভাষার প্রভাব এবং শব্দের প্রভাব, এ নিয়ে প্রশ্ন করেছেন অদিতি এবং অনেকেই, কেউ কেউ অপসংস্কৃতিও বলছেন। ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম,
অদিতির প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলি যে বিভিন্ন ভাষা আমরা শিখব, বাংলা ভাষা শিখবো, মাতৃভাষা অত্যন্ত ভালোভাবে শিখবো, কিন্তু পাশাপাশি কয়েকটা বিদেশি ভাষা শেখা উচিত, কারণ পৃথিবীটাই বহুভাষিক এবং আমাদের সংস্কৃতিও সেদিকে অগ্রসর হওয়া উচিত। কিন্তু কোনো ভাষার প্রভাবে আমাদের ভাষা যেন বিকৃত না হয়, সেটি আমি প্রথম গুরুত্ব নিয়ে বলতে চাই যে বিকৃতি কখনো বিকৃতির ক্ষতিপূরণটা অনেক সময় করা যায় না। বাংলা ভাষার জন্য যে আত্মত্যাগের কথা রাফি বলেছেন, সেটি তো ব্যক্তির উপর নির্ভর করছে। আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন থাকি যে বাংলা ভাষা যে মর্যাদা প্রতিষ্ঠা করেছেন আমাদের বাংলা ভাষার শহীদেরা, সেটি আমরা সমুন্নত রাখব, তাহলে প্রথমেই আমাদের শিক্ষিত হতে হবে। আমি মনে করি শিক্ষার বিস্তার ঘটলে সত্যিকার অর্থে ভাষার সুরক্ষা সম্ভব হয়। এই শিক্ষার ক্ষেত্রে আমাদের মানোন্নয়ন ক্রমাগত করতে হবে, এবং মাতৃভাষার মাধ্যমে যদি আমরা প্রাথমিক পর্যায়গুলিতে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে উন্নয়নের সঙ্গে আমাদের ভাষারও একটা উন্নতির যোগসূত্র স্থাপিত হবে। স্বামী বলেছেন অপসংস্কৃতির কথা, অপসংস্কৃতি তখনই আমরা মুক্ত হতে পারবো যদি আমরা সংস্কৃতির সম্পর্কে খুব সুস্থ চিন্তা করতে থাকি। আমরা জানি এখন পণ্য সংস্কৃতির প্রভাব চলছে, দৃশ্য মাধ্যমের প্রভাবে আমাদের চিন্তা ভাবনাটাই পাল্টে যাচ্ছে, এবং আমাদের শিক্ষা ক্ষেত্রেও একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আমরা আসলে কোন ভাষায় শিক্ষা নেব সেটি বুঝতে পারছি না। এই সবকিছু একটা জায়গায় সমন্বিত হতে পারে যদি আমরা প্রত্যেকটা প্রতিবারই আমরা পুনর্ব্যক্ত করি এবং পুনর্মূল্যায়ন করি এবং নবায়ন করি আমাদের প্রত্যয় যে বাংলা ভাষাকে আমরা সমুন্নত রাখবো। সেটি শুধু ফেব্রুয়ারি মাসে কেন, সমস্ত বছর জুড়ে সেটি হওয়া উচিত। আর জয়কুমারের প্রশ্নটি আমি মনে করি অধ্যাপক করুণা সিন্ধু
তার কাছেই যাব, কিন্তু তার আগে রশিদ হায়দার, আপনি আমাদের বলুন এই হিন্দি নাটকের যে প্রভাব এবং টেলিভিশনের প্রভাব সম্পর্কে সৈয়দ মনজুরুল ইসলাম খুব আশঙ্কিত নন, তিনি মঞ্চনাটকের উপর জোর দিয়েছেন, কিন্তু টেলিভিশনের যে ব্যাপকতা আছে গোটা দেশে, সেখানে তো মঞ্চনাটকের শ্রোতার দর্শকরা মঞ্চনাটক পর্যন্ত মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারেন না। তো রশিদ হায়দার, আপনি একটু কি বলবেন যে হিন্দির প্রভাব কিংবা ইংরেজি ছবির প্রভাব এবং এর অপসংস্কৃতি কতটুকু কতটুকু কি? কারণ অনেকে বলেন যে শিশুরা নাকি আজকাল বাংলাদেশে কেউ কেউ হিন্দিতেও কথা বলে, তো এই এই বিষয়গুলো একটু জানার প্রয়োজন আছে।
হ্যাঁ, শিশুরা হিন্দিতে যতটা কথা বলে তার সাথে বুঝে বেশি, এমন অনেক কি এখানে হিন্দি সিরিয়াল আসে, আমি এই কথাটা বলে নিতে চাই যে বাংলাদেশের কোন অনুষ্ঠান ভারতে যায় না, অথচ ভারতের প্রায় সব চ্যানেলই আমাদের এখানে দেখা যায়। তো আমি ভাষার বিষয়টি নিয়ে ছোট্ট একটি মানে উদাহরণ দিতে চাই। এরকম একটা কথা প্রচলিত আছে যে এক লোক দীর্ঘদিন বিলেতে ছিলেন, একটা বিলেত আমল ইংরেজ আমলের কথা, তিনি পরবর্তীকালে এতে শান্তিনিকেতনে এলেন, রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করলেন, দেখা করে বললেন যে গুরুদেব আমি তো দীর্ঘদিন বিলেতে ছিলাম, আমি আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলি, আমার বাংলাটা তেমন আসে না। অনেক কথা বলে যাচ্ছেন, রবীন্দ্রনাথ কোনো জবাবই দিচ্ছেন না, শেষ পর্যন্ত সেই লোক জিজ্ঞেস করলে তো গুরুদেব আপনি তো কিছুই বলছেন না, তখন তিনি বললেন, রবীন্দ্রনাথ বললেন, আমি ভাবছি তোমার ভবিষ্যৎ নিয়ে, তুমি মাতৃভাষাটাও ভুলে গেছো, ইংরেজিটাও শেখো নাই। এই যে হ্যাঁ, এই যে উদাহরণটা, এ থেকে কিন্তু একটা বিষয় সত্যি সত্যি বেরিয়ে আসে যে মাতৃভাষা হচ্ছে সর্বাগ্রে। আমি একেবারে দাবি করে বলছি, আমি আমার আমার অত্যন্ত প্রিয় ভজন সৈয়দ মনজুরুল ইসলাম, তাকে আশা করি শুনছেন, মনজুর তুমি শুনছো আমার কথা?
হ্যাঁ শোনা যাচ্ছে।
আচ্ছা, যে মাতৃভাষা জানে না সে পৃথিবীর অন্য ভাষা খুব ভালো জানে, এই দাবি আমি মানতে রাজি নই। মাতৃভাষাটাকে আমি নানাভাবে ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিতে পারি যে যে তুমি এখন যাও, এই যাও যাও কথাটাই বেরিয়ে যাও, এই করে ইত্যাদি, এটাই নানাভাবে আমি প্রকাশ করতে পারি, কিন্তু একটা বিদেশি ভাষার সাহায্যে কতভাবে একরকম অথবা দুরকম, এর বেশি তো আর নয়। মাতৃভাষার যে শক্তি, সেই শক্তিটাকে আমরা যদি পুরোপুরি কাজে না লাগাই, সেই দোষ তো ভাষার নয়, দোষটা আমাদেরই।
আমরা বর্ধমানের জয়কুমার দে যে প্রশ্ন করেছেন, পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় হিন্দির প্রভাব, সে সম্পর্কে অধ্যাপক করুণা সিন্ধু দাস।
আমি জয়কুমার বাবুর প্রশ্নের কথা মনে রেখে সকলের উদ্দেশ্যে বলতে চাই, ভাষা জিনিসটা একটা অগতা নদীর মতো, এবং তার মধ্যে নানা রকমের উপকরণ উপাদান চিরকাল এসে যাচ্ছে। যে ভাষার যত গতি, সে ভাষা তত অন্যান্য প্রতিবেশ থেকে গ্রহণ করে আত্মস্থ করবার চেষ্টা করে, যেটি আমি বলবো যে শরীরের পাকযন্ত্রের মতো ভাষারও বোধ হয় একটি পাকযন্ত্র আছে, যেটি তার কাছে গ্রহণযোগ্য হয় সেটি থেকে যায়, বাকিগুলো হারিয়ে যায়। ভাষা নিয়ে আমরা সচেতনভাবে তাকে বিকৃত করবার জন্য যদি কোনো উদ্যোগ কোথাও দেখি, তার বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের সতর্ক হতে হবে। কিন্তু এই মুহূর্তে বাস্তব সত্য যে ভারতবর্ষের মতো বহু ভাষিক একটি দেশ, এবং শুধু ভারতবর্ষ কেন, যে কোনো দেশের যে আমাদের বিশ্বায়নের পরিবেশে সামগ্রিকভাবে মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা ভাব প্রকাশের প্রসঙ্গ, সেখানে আমি তো চারদিকে পাঁচিল তুলে একেবারে বিশুদ্ধ এইরকম একটা ভাষা ব্যবহার করবো এবং শেখাবো তা তো হবে না। শুধু সতর্ক থাকা যে ভাষার নিজস্ব যে রূপটি, মৌলিক যে রূপটি, সেই রূপটি বিকৃত হচ্ছে কিনা, এবং সেই রূপ সম্পর্কে আমি আমার তরুণ প্রজন্মে, নতুন প্রজন্ম যারা, তাদেরকে আমি উপযুক্তভাবে শিক্ষিত করবার ব্যবস্থা রাখছি কিনা। আমরা যারা খিচুড়ি ব্যবহার করি বাংলা এবং ইংরেজি মিশিয়ে, তারা তো অজ্ঞানে করি এমন তো নয়, আমরা তো সব জেনে শুনেই করি। ওই জন্য ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং যাকে বলে সেই ব্যাপারটা যেমন সতর্কভাবে আমাদের নিতে হবে, ভাষা শিক্ষার একটা খুব সর্বব্যাপক ব্যবহার থাকা দরকার, উদ্যোগ থাকা দরকার, সেটা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে। কিন্তু এর জন্য ভীষণ ভাবে গেল গেল এটা ভাববার কোনো কারণ নেই। আমি মনে করি ভাষা তার নিজস্ব গতিতে চলতে থাকে, যেগুলো গ্রহণযোগ্য সেগুলো গ্রহণ করে, যেগুলো বর্জনযোগ্য সেগুলো অচিরাৎ ব্যবহার থেকে সরে যায়।
ধন্যবাদ। আপনি বলছিলেন যে ইচ্ছাকৃতভাবে ভাষাকে বিকৃত করা প্রসঙ্গ, এবং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই আমরা জানি যে 1952 সালের আগে এবং কিছু পরেও তৎকালীন পাকিস্তান আমলে অহেতুকভাবে উর্দু আরবি ফার্সি শব্দ যোগ করে কৃত্রিমভাবে ভাষাকে বিকৃত করার চেষ্টা হয়েছিল। কাজেই কোনো কোনো সময় ভাষাকে রাজনৈতিক কারণেও পরিবর্তন করার চেষ্টা হয়। যেহেতু 21 ফেব্রুয়ারির পরিপ্রেক্ষিতে আমরা এটি আলোচনা করছি, সেই কথাও আমরা স্মরণ করছি। শ্রোতারা, এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা ঢাকা থেকে মেরি নাসিয়া। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেরি নাসিয়া বলছি ঢাকা থেকে। অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত বাংলা ভাষার প্রতি ভালোবাসা জানানোর পাশাপাশি এই সুন্দর চর্চা এবং যথাযথ প্রয়োগ। কিন্তু আজকাল সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রসারণের কারণে বাংলা বানান নিয়ে নানান বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা প্রায় দেখি অনেকে নিজের মতো করে বানান করছেন। এই সমস্যার কিভাবে সমাধান করা যায়? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে প্রশ্ন নিয়ে নিচ্ছি মুর্শিদাবাদ থেকে হামিম হোসেন। হ্যালো।
হ্যালো, আমি হামিম হোসেন মন্ডল বলছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নওদা থানা ঝাবনা গ্রাম থেকে। লক্ষ্য করছি অনেক আন্তর্জাতিক সংস্থা তাদের ওয়েবসাইটে কয়েসে কি এবং কয়েক দীর্ঘে কি শব্দ দুটিকে পৃথক না করে সর্বত্র এককভাবে ব্যবহার করছে। আর শ্রোতাদের বা পাঠকদের মতামত সত্ত্বেও তার বদল ঘটছে না, এটা কেন? ঈশ্বরচন্দ্রের বর্ণপরিচয়ের গুরুত্ব কমিয়ে বাংলা ভাষার লাগাম ধরতে যুক্ত বর্ণকে ভেঙে ব্যবহার করা হচ্ছে। এবার লাগাম টেনে নিজের মতো করে বাংলায় বানান লেখা এবং ভাষা ব্যবহার করা চলছে। যেমন কেউ পোশাক বানান লিখতে মধ্যাহ্নস ব্যবহার করেন, কেউ ব্যবহার করেন তালবশকে ইত্যাদি ইত্যাদি। তাহলে কি বলা যাবে আমাদের সংস্কৃতির উন্নতি হচ্ছে? বাংলা ভাষা তার নিজস্বতা হারাতে বসেছে। এখন বাংলার প্রায় সবটাই আমদানিকৃত তথা বিদেশি শব্দ। এটা কি বাংলা সংস্কৃতির অগ্রগতির লক্ষণ?
আরো একটি প্রশ্ন করেছেন ঢাকা থেকে স্মিতা। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম। আমি ঢাকা থেকে স্মিতা বলছি। এখন সংবাদপত্রের সংখ্যা যেমন বেড়েছে, টিভি চ্যানেল এবং বেতারের সংখ্যাও তার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আবার দেখা যাচ্ছে সেই সাথে সাথে ব্লগ চর্চা কিংবা ফেসবুকিং শুরু হয়েছে। কিন্তু সেই সাথে বাংলা ভাষা যেমন চর্চা বেড়েছে, সিমিস্টার অশুদ্ধ চর্চাও বেড়ে গেছে আগের তুলনায় অনেক বেশি। এমনকি আমরা মাঝে মাঝে লক্ষ্য করতে পারি যে ইংরেজি মাধ্যমের স্টুডেন্টদের মধ্যে বাংলা ভাষাটা চর্চা তেমন একটা না থাকলেও, এবং যা তাও যা কিছুটা চলছে তাও অনেক ক্ষেত্রে ভুল। কিন্তু আবার এটাও দেখা যায় যে বাংলা মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানেও এই চর্চাটা যে আগের মতো হচ্ছে তাও নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এই অশুদ্ধ চর্চাটা মনিটর করার দায়িত্বটা কার? এবং আমার আরো একটা মানে যেটা অসঙ্গতি লক্ষ্য করছি আমি, সেটা হচ্ছে যে অশুদ্ধ চর্চাটা হচ্ছে কেন? কারণ আমরা বাংলা ভাষা শেখার কোনো মাধ্যম পাচ্ছি না বাংলাদেশে এই মুহূর্তে। ইংরেজি শেখার যতগুলো মাধ্যম আছে সহজলভ্য, বাংলাটা এখন আর ততটা নেই। এবং বাংলার এই অশুদ্ধ চর্চা এবং শিখতে না পারার ব্যবধানটাই আমার কাছে মনে হয় যে বেশি লক্ষণীয়। এ প্রসঙ্গে যদি আপনারা কিছু বলতেন।
হ্যাঁ, নিশ্চয়ই। এই শেখার বিষয়টি নিয়ে আমি একটু পরে ডক্টর সৈয়দ মনজুরুল ইসলামের কাছে আসছি। তার আগে শ্রোতাদের জানিয়ে রাখি আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিন শো শুনছেন। বিষয় হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির বর্তমান স্বরূপ। বানান নিয়ে প্রশ্ন এসছে, ম্যারি নাসিয়া প্রশ্ন করেছেন বানান নিয়ে। হামিম হোসেন মণ্ডল, কয় দীর্ঘিকার কয় রস্বিকার কির পার্থক্য অনেকে বুঝছেন না সেটা সম্পর্কে প্রশ্ন করেছেন। পোশাক মধ্যাহ্নস্ব আকার হবে নাকি তালিবস্ব আকার হবে সে নিয়েও একটা প্রশ্ন উঠেছে। রশিদ হায়দার।
এখন
হ্যালো, জি,
প্রশ্নটা আরেকটু করবেন।
প্রশ্নটা হচ্ছে যে বানান নিয়ে মেরি নাশিয়া প্রশ্ন করেছেন যে বানানে নানা রকম বিভ্রান্তি হচ্ছে, এই ব্লগে বলুন, ফেসবুকে বলুন। হামিম হোসেন সুনির্দিষ্টভাবে বলেছেন ক দীর্ঘিকার এবং ক রস্বইকার, এই দুই কিয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেন না অনেকে। তিনি আরও প্রশ্ন করেছেন যে মূর্ধন্য আকার এবং তালিবস্য আকার কোনটা আসবে পোশাকের, পোশাক বানানোর ভেতরে। তো এসব ব্যাপারে একটু বলবেন কি আপনি চট করে, খুব সংক্ষেপে?
সেটা বানান উচ্চারণের উপরে কিন্তু যে বানানের রীতিটা যে নির্ভর করে, সেটা এই যে কি কি, এটা দুই রকমের উচ্চারণের কিন্তু অর্থগত পার্থক্য হয়ে যায়, সেটাকে একটু লক্ষ্য রাখা যাবে। এটা জিনিসটা কি আমরা বলি, তাই না? সেরকম এটা কি হচ্ছে এই বিষয়টা, অর্থাৎ বাক্যটার কি অর্থ প্রকাশ করতে চাইছে সেটা শ্রোতাকে অথবা পাঠককে আগে বুঝতে হবে, তাহলে বানানের এই পার্থক্যটা নিরূপণ করতে পারবেন।
হ্যাঁ, সেটাই তিনি বলছেন যে অনেকে এটা বুঝতে পারেন না যে দুই কির মধ্যে পার্থক্য আছে।
সেটি কি এখন সেটা প্রশ্ন হিসেবে আমরা তো যখন আমরা একটু জোর দিয়ে বলি যে এসব কি হচ্ছে, সেখানে যদি দীর্ঘিকার দিয়ে কেউ লেখে তাহলে হ্যাঁ সেটা গ্রহণযোগ্য হতে পারে, তার কারণ আমি তো জানি যে এর ভেতরে একটা বাড়তি জোর আছে, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সেই জন্যে
কিংবা প্রশ্ন ছাড়া যদি বলা হয় কি আনন্দ, সেটা তো প্রশ্ন নয়, সেটা একটা
গভীরতা বোঝানোর জন্য। হ্যাঁ, সেটা গভীরতা বোঝানোর জন্য রবীন্দ্রনাথেরই এই বানানটা আছে।
হ্যাঁ, আমি জি বলুন।
হ্যাঁ বলুন
না, আপনি এই পোশাক বানান সম্পর্কে কিছু বলবেন
না? পোশাক বানানটা পোশাকে আসে মূর্ধন্য, সেটাই ভালো, পোশাকটা ভালো মানায়,
বাঙালি উচ্চারণ এই দুটোর কোন তফাৎ সত্যি আমাদের আছে নাকি?
না,
চোখে দেখতে ভালো লাগছে কি না লাগছে সেটা এটা এটা অভ্যাসের ব্যাপার। আমি মনে করি দুটোতে কোনো তফাৎ হচ্ছে না। আমাদের আসলে সংস্কৃত ওই পোষণ পোষা এই এই শব্দটার চেহারা মনে আছে বলে বোধ হয় পোশাকটাকেও আমরা মূর্ধন্য দেওয়ার কথা ভাবছি। এটা এটা লোক ব্যবহার, যেটা বেশি লোকে ব্যবহার করবে সেটাই গ্রাহ্য হবে। আর কি কি সম্পর্কে রবীন্দ্রনাথ দুটো তফাৎ করতেন, কিন্তু কেউ যদি দুটো তফাৎ না করেন এবং বাক্য শুনে কিংবা লিখিত চেহারা দেখে আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হয়নি যে আপনি কি বলবেন, এটা এটা কি যা বোঝাচ্ছে আর আপনি কি বলছেন এটা যা বোঝাচ্ছে আমার বুঝতে তো কোনো সমস্যা হয় না। কেউ যদি দুটোই কি বসইকার দিয়ে লেখেন তা আমি আপত্তি করতে যাবো কেন?
আচ্ছা, ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম, স্মিতা বলেছেন উনি অশুদ্ধতা নিয়ে উদ্বিগ্ন এবং উনি বলেছেন যে এর একটা কারণ ইঙ্গিত করেছেন যে বাংলার শিক্ষার ব্যবস্থাটা এখন আর ওরকম নেই এবং কখনোই বোধ হয় ছিল না, ইংরেজির জন্য যতটা জোর দেওয়া হয় বিদেশি ভাষা বলে, বাংলা শিক্ষা নিজের দেশের ভাষা বলে অনেকেই মনে করেন যে এতে বোধ হয় জোর দেওয়ার প্রয়োজন নেই এবং সেটার একটা বড় অভাব পরিলক্ষিত হচ্ছে, আপনি কি বলেন?
আমার মনে হয় আমাদের বাংলা ভাষা সম্পর্কে একটা অসচেতনতা কাজ করছে। আমরা ধরে নিচ্ছি যে এটা মাতৃভাষা, আমাদের শেখার প্রয়োজন নেই, কিন্তু যে কোনো ভাষারই তো চর্চা করতে হয়, শিখতে হয়, তার জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন, সময়ের বিনিয়োগ, মেধার বিনিয়োগ। এবং আমি আগে বলেছি যে আমাদের শিক্ষার মান উন্নয়ন হয়নি, হয়তো বিস্তার ঘটেছে প্রচুর, কিন্তু সেই পরিমাণ মান উন্নয়ন হয়নি। একটি জিনিস যেটা আমরা হারিয়ে ফেলেছি, যেটা হারিয়ে ফেলার ফলে আমাদের এই ধরনের অরাজকতার সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে পড়ার সংস্কৃতি। আমি মনে করি বাংলা ভাষা প্রধান বাহন হচ্ছে সাহিত্য, আমরা সাহিত্য এখন আর পড়ছি না। এখন আমরা ওই ইংরেজিতে যেরকম কমিউনিকেটিভ ইংরেজি নামে একটা বিষয় চলে আসছে, ফাংশনাল ইংলিশ নামে একটা বিষয় চলে আসছে, যেখানে সাহিত্যের কোনো স্থান নেই, তাতে সাহিত্য কি করে, সাহিত্য চর্চিত ভাষার প্রধান বাহন এবং তা মানুষের কল্পনা শক্তিকে জাগায়। কল্পনা শক্তি যখন একটা শিক্ষার্থী জাগে তখন সে পৃথিবীকে জানার জন্য মাতৃভাষার মাধ্যমে তার কল্পনার জগৎটা বিস্তৃত করে। তো এই জন্য আমি মনে করি যে আমার শুদ্ধ চর্চা হচ্ছে, কারণ আমরা শুধু একটা ক্ষুদ্র জায়গাতে সীমাবদ্ধ রেখেছি আমাদের দৃষ্টি, যে প্রতিদিনের কথাগুলি আমাদের যেভাবে হোক বলে ফেলবো, কিন্তু সুন্দরভাবে বলা, গুছিয়ে বলা, একটা কল্পনা শক্তির মানে রসে সঞ্চারিত করে সেগুলিকে দেখা, সেটি আমরা করছি না বলে আমাদের সমস্যা হচ্ছে। তবে একটা কথা স্মিতা বলেছেন, এর পর্যবেক্ষণ বা পরিবেক্ষণ কে করবে? আমি মনে করি সেটি পরিবার থেকে হতে পারে এবং ব্যক্তি করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা করতে পারেন। এর বাইরে এই কর্তৃত্ব কাউকে দেয়াটা সঠিক সঠিক হবে না।
ধন্যবাদ। যশোর থেকে প্রশ্ন করেছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। বিগত 4-5 বছর ধরে আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে স্কুলগুলোতে নতুন নিয়োগ পাওয়া শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা নিত্য ব্যবহৃত বাংলা শব্দকে ব্যবহার না করে তারা আরবি এবং ফার্সি শব্দ প্রয়োগে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পাশাপাশি আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া টকশো, নাটক এবং রিপোর্টাররাও এ জাতীয় শব্দ অহরহ ব্যবহার করছেন। 1600 সালের দিকে কবি আব্দুল হাকিম বাংলা ভাষাকে যারা ভালোবাসে না তাদেরকে বেজন্মা বলে বিদ্রুপ করেছিলেন। অথচ তার অনেক বছর পরে যখন আমাদের দেশে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের ভাইরা প্রাণ দিল, অথচ আমাদেরই ভাই বোনেরা আজকের নতুন প্রজন্মরা যখন দেখছি আমরা যে তারা সেই আন্দোলন সংগ্রাম রক্তকে উপেক্ষা করে বিজাতীয় শব্দ ব্যবহার করছেন এবং যারা আন্দোলনকে এগিয়ে নেওয়ার কথা বলেন মুখে তারা নীরব থাকছেন, তাহলে কি ধরে নেব আমরা সেই মৌলবাদীদের কাছে? আমাদের বাংলা ভাষার বিরুদ্ধে যারা সবসময় অবস্থান নিয়েছেন তাদের কাছে আমরা একরকম আত্মসমর্পণ করেছি? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রে সর্বত্র বাংলা ভাষার প্রচলনের উপর জোর দেওয়া হচ্ছে, অথচ প্রশাসনের কর্মকর্তাদেরকে স্যার বাধ্যতামূলক বলতেই হবে এবং বিশেষ করে মহিলা কর্মকর্তা যদি হন তাকে স্যার না বলে বা ম্যাডাম বা আপা বললে তিনি প্রচন্ড ভাবে খেপে যান। তো আমি শুনেছি আমাদের প্রধানমন্ত্রীও নাকি স্যার শব্দটি বেশি পছন্দ করেন। স্যার না বলে কোন বাংলা শব্দটি ব্যবহার করলে তারা যথাযথভাবে সম্মান পাবেন এবং বাংলার প্রসারণ অব্যাহত থাকবে? প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে।
ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম।
আচ্ছা, শ্রাবণী সুর যেটা বলেছেন, প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা আসলে অকারণে বিদেশি ভাষা ব্যবহার করছি, এই প্রবণতা কিন্তু আমি নিজেও দেখতে পাচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের সেই লাগামহীন এই দৃশ্য মাধ্যমের বিস্তার, তার যে বিস্তার সেটি একেবারে লাগামহীন। আমরা দৃশ্য মাধ্যমের একটা বিষয় হচ্ছে চমক সৃষ্টি করা এবং সেখানে যদি আমি সম্পাদনার বিষয়টি না রাখি, কতখানি নিব কতখানি নেব না সেই চিন্তাটা যদি আমার না থাকে, সেই মূল্য বিচার যদি আমার নিজস্ব নিজের ভিতর না থাকে, তাহলে কিন্তু এই অরাজকতা সৃষ্টি হতে পারে। আর মৌলবাদীরা তো সবসময় চেষ্টা করছে বাংলা ভাষাকে বিপর্যস্ত করতে, সেটি পাকিস্তান আমল থেকে দেখে আসছে। তবে শেষ কথা হলো যেটি একটু আগেই আলোচিত হয়েছে যে আসলে ভাষার একটা নিজস্ব শক্তি আছে, সেই শক্তি কতখানি গ্রহণ করছে কতখানি বর্জন করছে সেটির উপর নির্ভর করছে আমাদের ভাষার সুস্থতা এবং স্বাভাবিকতা, এবং সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে বাংলা ভাষায় সেরকম কোনো সমস্যা আছে। বাংলা ভাষা একসময় নিজে নিজে বিকশিত হবে, এর জন্য বাইরে থেকে তার বিপরীতে প্রতিরোধ সৃষ্টি করা অথবা তাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। আর স্যারের কোনো বাংলা প্রতিশব্দ আসলেই তো এটা চিন্তার বিষয়, কিন্তু আমি মনে করি এটা একটা উপনিবেশী মনস্তত্ত্বের বিষয়। ওই উপনিবেশী মনস্তত্ত্বের ছাঁচটা যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে এই বিষয়গুলির সমাধান একেবারেই কোনো অসম্ভব নয়।
অধ্যাপক করুণা সিন্ধু দাস।
হ্যাঁ, আমি একই কথাই বলবো যে ভাষা নিজস্ব শক্তিতেই সে তার নিজের স্বরূপ রক্ষা করবে এবং গ্রহণ বর্জনের পথ ধরে চলবে। সচেতন ভাবে আমি আল্লাহর কথাটা বলতে বাধ্য হচ্ছি, সচেতন ভাবে শব্দ গুঁজে দেওয়া যেটা ভাষার শরীরে নিতে পারে না, এই অপচেষ্টা গুলো বন্ধ থাকা দরকার। আর ভাষা শিক্ষার ব্যবস্থা দেশের মধ্যে থাকবে না, তার চাইতে ইংরেজি বা অন্য কোনো ভাষা শেখার জন্য আয়োজন অনেক বেশি থাকবে। এইরকম একটি পরিস্থিতি তৈরি হলে সেটা বাস্তবিকই ভাবনার বিষয়। আমি বাংলাদেশেও দেখে এসেছি, পশ্চিমবঙ্গেও বাংলা মাধ্যমের বিদ্যালয়ের সংখ্যাই তো সবচেয়ে বেশি, কেন থাকবে না?
আমরা একদম অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে চলে এসেছি, আমাদের তিনজন শ্রোতার প্রশ্ন নিতে পারিনি, এএনএম আফজাল হোসেন, গোলাম ফারুক এবং পল্লব রায়। এবং এই পর্যায়ে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে, জনাব রশিদ হায়দারকে এবং অধ্যাপক করুণা সিন্ধু দাস কে আমাদের এই হ্যালো ওয়াশিংটনের এই সংকলনে যোগ দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।